বিসমিল্লাহি রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন, তবে নিশ্চয়ই ডেঙ্গু নিয়ে আতঙ্কে আছেন। দেশের প্রায় সব জেলায় ডেঙ্গু পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। আমরা ভয়াবহ ডেঙ্গু জ্বর নিয়ে কয়েক পর্বে আলোচনা করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার খুশরুজ্জামান রনি। বিশিষ্ট এই চিকিৎসক সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন, বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। তো ডাক্তার খুশরুজ্জামান রনি, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
ডাক্তার মোহাম্মদ খুশরুজ্জামান রনি, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। আমরা যখন এই অনুষ্ঠান রেকর্ড করছি তখন পর্যন্ত গোটা দেশে 107 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছাড়িয়ে গেছে। রোগীর চাপে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। তো ভয়াবহ ডেঙ্গু জ্বর নিয়ে শুরুতেই যদি আপনি বলেন, ডেঙ্গু জ্বরটা কি ধরনের জ্বর?
ধন্যবাদ। ডেঙ্গু হচ্ছে একটি আলবোভাইরাস নামক ভাইরাসজনিত রোগ, যার মূলত 4টি সেরোটাইপ রয়েছে, ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। বর্তমানে ডেন 2 সেরোটাইপ দ্বারা ডেঙ্গু আমাদের দেশে সংক্রমিত হচ্ছে। আর এই ডেঙ্গু ভাইরাসটি মূলত এডিস মশা নামক একটি মশা দ্বারা, মশার কামড়ের মাধ্যমে আমাদের দেহে সংক্রমিত হয়।
ডাক্তার রনি, আপনি বললেন ডেঙ্গু জ্বর বা ডেঙ্গি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত জ্বর। তো এবারে জানতে চাইব ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি, অর্থাৎ বর্ষাকালে নানা ধরনের জ্বর হতে পারে, তার মধ্যে কোনটি ডেঙ্গু জ্বর তা কোন লক্ষণের ভিত্তিতে বুঝতে পারা যাবে?
ধন্যবাদ। ডেঙ্গু সংক্রমণের সাধারণত 4-6 দিনের মধ্যে ডেঙ্গুর লক্ষণ সমূহ দেখা যায়। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হচ্ছে জ্বর, যা উচ্চ তাপমাত্রার জ্বর, মাথা ব্যথা, এছাড়াও রোগী অতিরিক্ত দুর্বল, অস্থির এবং অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারে। তারপর হচ্ছে চোখে ব্যথা, পেশি এবং জয়েন্টে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব, বমি করা এবং ত্বকে লাল লাল দাগ, বা আমরা ইংলিশে যেটাকে বলি র্যাশ, এ ধরনের লক্ষণ দেখা দেওয়া।
শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু জ্বর নিয়ে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ খুশরুজ্জামান রনির আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ডাক্তার রনি, আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আসরে ডেঙ্গু জ্বর বিষয়ক আলোচনায়। আপনি খুব সুন্দর করে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো নিয়ে আলোচনা করলেন। ডাক্তার রনি, সাধারণ ডেঙ্গু জ্বর আর তীব্র ডেঙ্গু জ্বর, মানে যেটি ভয়ের কারণ হতে পারে, এই দুয়ের মধ্যে তফাতটা কিভাবে বোঝা যাবে?
ধন্যবাদ। সাধারণ ডেঙ্গু জ্বর হতে তীব্র ডেঙ্গু জ্বর কিছু কিছু লক্ষণ দ্বারা পার্থক্য করা যায়। সাধারণত তীব্র ডেঙ্গু জ্বরে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তের একটি উপাদান প্লেটলেট খুব দ্রুত কমতে শুরু করে, যার ফলে শরীরের বিভিন্ন জায়গা থেকে, যেমন মাড়ি, নাক ইত্যাদি থেকে রক্ত ঝরতে পারে, পায়খানা বা বমি সাথে রক্ত যেতে পারে, পেট ব্যথা হতে পারে, ঘন ঘন বমি হতে পারে, আর রোগীর শ্বাসকষ্ট হতে পারে।
ডাক্তার খুশরুজ্জামান রনি, প্রসঙ্গ ধরেই একটু জেনে নিতে চাইব, ডেঙ্গু জ্বরে অনেক রোগী মারা যাচ্ছেন, তো ডেঙ্গু জ্বর কোন পর্যায়ে গেলে রোগের মৃত্যু হতে পারে?
ধন্যবাদ আপনাকে। সাধারণত দ্বিতীয়বার যারা ডেঙ্গুতে আক্রান্ত হন তারা এই তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এছাড়াও কিছু কিছু পরিস্থিতি, যেমন গর্ভাবস্থা, শিশুকাল, বৃদ্ধ বয়স, এছাড়াও অতিরিক্ত স্থূলকায় রোগীরা এবং যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, প্রেশার বা হাইপারটেনশন, হার্ট ফেইলার, রেনাল ফেইলার বা কিডনি ফেইলার যেটা বলি আমরা, তাছাড়াও কিছু যাদের দীর্ঘমেয়াদি রক্তরোগ রয়েছে, তারা তীব্র ডেঙ্গু জ্বর হওয়ার ঝুঁকিতে থাকেন এবং মৃত্যুর হারটা তাদেরই বেশি।
ডাক্তার রনি, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দেওয়ার পর আরও নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং কোথায় নিয়ে যেতে হবে রোগীকে?
ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দেওয়ার পর আরও নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং কোথায় নিয়ে যেতে হবে রোগীকে। তো এ বিষয়ে আমি যা বলতে চাচ্ছি, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অথবা কোনো রোগীর অতি উচ্চমাত্রার জ্বর সাথে ডেঙ্গু প্রবণ অঞ্চল বা এরিয়াতে ভ্রমণের যদি কারো ইতিহাস থাকে সেই সব রোগীকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি যেটি আমরা বলি সহজে, এই কমপ্লিট ব্লাড কাউন্টে সাধারণত দেখা হয় যে রোগীর শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে কিনা, অণুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা, হেমাটোক্রিট নামক একটি কমপ্লিট ব্লাড কাউন্টের একটি বিষয় সেটি বেড়ে যাচ্ছে কিনা, অথবা ইএসআর বাড়ছে কিনা, তাছাড়া সিআরপি পরীক্ষাও করা যায়, সিআরপি বাড়ছে কিনা এটা আমরা দেখি।
ডাক্তার খুশুজ্জামান রনি, আমাদের হাতে আজ আর সময় নেই, আবারও আপনার সাথে আগামী সপ্তাহে কথা হবে। আপনি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য একটি চিন্তার জায়গা সৃষ্টি করেছে যে রোগটি ডেঙ্গু জ্বর, সে বিষয়ে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ। রেডিও তেহরানের বিশ্বজুড়ে যেসব শ্রোতা বন্ধুরা স্বাস্থ্যকতার এই আসরটি শুনছেন সবাইকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ডেঙ্গু জ্বর নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা হবে, গুরুত্বপূর্ণ সে আলোচনায় স্বাস্থ্য কথার সাথে থাকবেন বলে আশা করছি। তো শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাস জনিত জ্বর। এই এডিস মশা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, জ্বর হলে অবহেলা করা যাবে না, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবাই ভালো ও সুস্থ থাকুন। অমর কিংবদন্তী অমর খৈয়াম, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ অমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তী অমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনায় আমরা বীজগণিতের ত্রিঘাত সমীকরণ সমাধানে খৈয়ামের অবদান নিয়ে আলোচনা করেছি, আজকেও আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রায় 25 বা 26 বছর আগে সমরকন্দের বিচারক আবু তাহেরের সমর্থনে ওমর খৈয়াম তার রেসালে ফি আল বারাহিন আলী মাসাইল আল জাবর ওয়া আল মোকাবেলা নামক বইটিতে ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বইটির ভূমিকায় তিনি লিখেছেন যে বীজগণিতের কাজগুলোকে ফাঁকিবাজি বা ধোকাবাজি মনে করা উচিত নয়, কারণ এগুলো বিজ্ঞানসম্মত বিষয় এবং জ্যামিতির সাথে সম্পর্কিত। তিনি বইটির পাঠককে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। খৈয়াম হলেন প্রথম ব্যক্তি যিনি বীজগণিতে ত্রিঘাত সমীকরণ চিহ্নিত ও শ্রেণীভাগ করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তিনি একে দ্বিপদী, ত্রিপদী ও চতুর্পদীতে শ্রেণীভাগ করেছিলেন। আমরা বর্তমানে গণিতের ক্ষেত্রে যেসব চিহ্ন ও টার্মস ব্যবহার করি, ওমর খৈয়াম এবং তার অন্যান্য সমসাময়িকদের যুগে এই ধরনের চিহ্ন ও টার্ম ব্যবহৃত হতো না। সে সময় তারা শব্দের ব্যবহার দিয়ে সবচেয়ে জটিল গাণিতিক বিষয়বস্তু ও সমাধান প্রকাশ করতেন। অতএব ওমর খৈয়াম গণিত বিষয়ক বই লেখার সময় তিনি সমীকরণ সমাধান করার জন্য সে সময় প্রচলিত শব্দের ব্যবহার করেছিলেন।
আমরা এখন আরো ভালোভাবে পড়া ও বোঝার জন্য গণিতের বর্তমান চিহ্ন ও টার্ম ব্যবহার করছি। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের রচিত গ্রন্থে বলা হয়েছে যে ঘন সমীকরণের জ্যামিতিক তত্ত্ব উদ্ভাবনে খৈয়ামের গবেষণা কর্ম ছিল সবচেয়ে সফল। 1742 সালে জেরার্ড মিরম্যান নামে একজন ডাচ গণিতবিদ লেইডেন ইউনিভার্সিটি লাইব্রেরিতে ওমর খৈয়ামের রচিত গণিতের 24টি বই খুঁজে পান। তিনি তার নিজের বইয়ে লিখেছেন, ওমর খৈয়াম তার গ্রন্থে বীজগণিতের দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করতে সক্ষম হন। এই ডাচ গণিতবিদ বীজগণিতের উপর ওমর খৈয়ামের রচিত রেসালে ফি আল বারাহিন আলি মাসায়েল আল জাবর ওয়া আল মুকাবেলা বইটিও ওই লাইব্রেরিতে খুঁজে পান। এর আগে এই বইটির কোনো অনুলিপি কোথাও দেখা মেলেনি। এর প্রায় 100 বছর পর 1851 খ্রিস্টাব্দে ইরানে গবেষণায় নিয়োজিত একজন জার্মান বিজ্ঞানী ফ্রান্স উইপেকে খৈয়ামের রচিত জাবর গ্রন্থটি আরবি থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেন। এরপর এই বইটি 2008 সালে ইংরেজিতে অনুবাদ ও মুদ্রিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তী ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
বীজগণিতের ত্রিঘাত সমীকরণ কি ধরনের কাজে লাগে এবং বিজ্ঞান গবেষণায় এর আদৌ কোনো ভূমিকা বা ব্যবহার আছে কিনা তা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1995 সালে এলপি ওজদুরাল নামে এক তুর্কি বিজ্ঞানী ওমর খৈয়াম সম্পর্কে একটি নিবন্ধে লিখেছিলেন, খৈয়ামের সময় নির্মিত স্পাহানের জামে মসজিদ তৈরির সময় স্থপতিরা খৈয়ামের সাথে আলোচনা না করে তাদের পক্ষে মসজিদটি তৈরি করা সম্ভব ছিল না, কেননা খৈয়াম ত্রিঘাত সমীকরণের সমাধান দিয়েছিলেন। এই তুর্কি বিজ্ঞানী তার নিবন্ধে আরও লিখেছেন, মসজিদের খিলান নির্মাণে ত্রিঘাত সমীকরণের সাথে পরিচিত না হয়ে স্থপতিদের পক্ষে তা বানানো সম্ভব ছিল না। শুধুমাত্র ত্রিঘাত সমীকরণের জ্ঞান দিয়েই এর নির্মাণ কাজ সম্ভব হয়েছিল। এ থেকে ডিজাইন ও নির্মাণ শিল্পে ত্রিঘাত সমীকরণের ব্যবহার ও গুরুত্ব উপলব্ধি করা যায়। আরেকটি উদাহরণ হচ্ছে জার্মানির বার্লিন শহরে নির্মিত একটি ভবনের ছাদের ডিজাইন নির্মাণে শুধুমাত্র বীজগণিতের ত্রিঘাত সমীকরণ ব্যবহার করা হয়েছিল। ওই ছাদটি তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারদের বীজগণিতের প্রায় 85,000 সমীকরণ সমাধান করতে হয়েছিল, যা মহাকাশ গবেষণা সংস্থা নাসার কম্পিউটার ব্যবহার করে ডিজাইন করা হয়েছিল।
এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বীজগণিত গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, যা বিভিন্ন ধরনের বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হয়। তো যাই হোক, খৈয়ামের বড় বড় অবদানগুলোর মধ্যে আরেকটি হচ্ছে ইউক্লিডের সমান্তরাল নীতির সমালোচনা, যা পরবর্তী সময়ে অ ইউক্লিডীয় জ্যামিতির সূচনা করেছিল। এক্ষেত্রে তার অবদানে ব্যাপক সাড়া ফেলেছিল। ইউক্লিড খ্রিস্টপূর্ব 3rd শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়াতে বসবাস করতেন। তিনি উসুল বা নীতিমালা নামে একটি বই লিখেছিলেন, যেখানে তিনি গণিত এবং জ্যামিতি বিষয়ক সমস্ত জ্ঞান সংকলন করেছিলেন। বাইবেলের পরে এই বইটির মতো আর কোনো বই এতটা ছাপানো হয়নি এবং এই বইয়ের বিষয়বস্তু এখনও স্কুল কলেজগুলোতে পড়ানো হয়। জ্যামিতি সম্পর্কে আমরা যা জানি তা এই বইটিতে লেখা ইউক্লিডেরই অবদান।
ওমর খোয়াম তার ফি শারহ মা আশকেল মান মুসাদেরাত ইউক্লিড গ্রন্থে ইউক্লিডের জ্যামিতির নীতিগুলোর উপর ব্যাপক অনুসন্ধান করেছেন। খোয়ামের এই বইটির একটি পাণ্ডুলিপি বর্তমানে বার্লিন লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ইউক্লিড, যিনি বিদ্যমান জ্যামিতিক উপপাদ্যগুলো সংগ্রহ করার সময় সেসবের যুক্তি প্রমাণ তুলে ধরার চেষ্টা করেছিলেন। প্রথম চারটি স্বীকার্য বা স্বতঃসিদ্ধ নীতির সাহায্যে তিনি 28টি জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে সক্ষম হন, কিন্তু আরও উপপাদ্য প্রমাণ করার জন্য তাকে পঞ্চম নীতি প্রয়োগ করতে হয়েছিল। ইউক্লিডের পরে অনেক গণিতবিদ প্রথম চারটি স্বীকার্য বা স্বতঃসিদ্ধ নীতি ব্যবহার করে এই বিরক্তিকর স্বতঃসিদ্ধ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। স্বীকার্য বা স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা সাক্ষ্য যা এখনও প্রমাণ হয়নি বা ব্যাখ্যা করা হয়নি, কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়। ধরে নেওয়া হয় এ ধরনের উক্তি বা সাক্ষ্য নিজেই নিজের প্রমাণ এবং কোনো প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে অবশ্যই এদের সত্য বলে ধরে নিতে হয়। সে কারণেই এই ধরনের উক্তি বা সাক্ষ্যকে সর্বজন অনুমোদিত ধরেই অন্যান্য সত্য প্রতিষ্ঠার কাজে শুরু থেকেই এদের ব্যবহার করা হয়।
খোয়াম তার গ্রন্থে ইউক্লিডের সমান্তরালতার নীতি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। খোয়াম এ লক্ষ্যে যে পদ্ধতি ব্যবহার করেছিলেন তা 700 বছর পরে ইউরোপীয় গণিতবিদদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, ওমর খোয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে পরিচিত হলেন। আগামী পর্বে আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার 124-127 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। এই সুরার ১২৪তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين.
যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমার বংশধরদের মধ্য থেকেও ইমাম নিযুক্ত করুন। তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না।
পয়গম্বরদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন বিশেষভাবে মর্যাদাবান। তাঁর নাম পবিত্র কোরআনের ২৫টি সুরায় ৬৯ বার এসেছে এবং তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের মতোই আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই সুরাতেই এই আয়াত থেকে শুরু করে ১৮টি আয়াতে পবিত্র কাবা ঘরের প্রতিষ্ঠাতা আল্লাহর এ নবীর কথা বলা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইমামত লাভ করেন। এই আয়াতে কালিমাত বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর অর্পিত কিছু কঠিন দায়িত্বের কথা বলা হয়েছে, যা কিনা তিনি সফলভাবে সম্পূর্ণ করেছিলেন। ওইসব কঠিন দায়িত্বের কয়েকটি দিক হচ্ছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গোত্রের মধ্যে একমাত্র একতবাদী ছিলেন, কিন্তু তিনি একাই অসীম সাহসিকতার সাথে শির্ক ও মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রামে নামেন। মূর্তিগুলো যেখানে রাখা হতো একদিন সেখানে ঢুকে তিনি সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেন। মূর্তি ভাঙ্গার দায়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় ইমান ও স্থির চিত্তে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন, কিন্তু সবাই লক্ষ্য করল আল্লাহর ইচ্ছায় আগুন ঠান্ডা হয়ে গেল এবং তার কোনো ক্ষতিই হল না। হজরত ইব্রাহিমের জন্য আল্লাহর আরেকটি পরীক্ষা ছিল, তার পুত্র সন্তানকে কোরবানির নির্দেশ। দীর্ঘদিন সন্তান থেকে বঞ্চিত থাকার পর আল্লাহ তাকে পুত্র সন্তান ইসমাইলকে দান করলেন। আল্লাহর নির্দেশে বহুদিনের কাঙ্ক্ষিত পুত্র সন্তানকে তিনি কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইসমাইলের পরিবর্তে কোরবানি হয় এক পশু। এভাবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আল্লাহ তাআলা তাকে ইমামতের মর্যাদা দান করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে তার বংশধরদের জন্য ইমামতের মর্যাদা দানের প্রার্থনা করেন। আল্লাহ পাক তার এই প্রার্থনার জবাবে বললেন, ইমামতের এই মর্যাদা বংশানুক্রমিক নয়, বরং যার যোগ্যতা আছে সেই এ মর্যাদার অধিকারী হতে পারবে। রাসূলের দায়িত্ব হল আল্লাহর বাণী ও বিধিবিধান পৌঁছে দেওয়া এবং জনগণকে ভালো কাজের সুসংবাদ ও মন্দ কাজের ব্যাপারে সতর্ক করে দেয়া। অপরপক্ষে ইমামের দায়িত্ব হল সমাজে ওই বিধিবিধান বাস্তবায়ন করা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
সূরা বাকারার এই আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ইমামত আল্লাহর অঙ্গীকার ও আমানত, যা জালিম অন্যায়কারী ও গুনাহগার ব্যক্তিরা পাবে না। এই আয়াত থেকে বোঝা যায় যারা জীবনে গুনাহ করেছে তারা ইমামতের দায়িত্ব পেতে পারে না। এরপর ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে,
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ.
সেই সময়ের কথা স্মরণ করো যখন কাবাঘরকে মানব জাতির সম্মিলন স্থল ও নিরাপদ কেন্দ্র করেছিলাম আর বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকেই নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, আর আমি ইব্রাহিম ও ইসমাইলের সাথে অঙ্গীকার করেছি যে আমার ঘর তাওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র করে রাখবে।
এর আগের আয়াতে হজরত ইব্রাহিমের সুচ্ছ মর্যাদা ও ইমামতের কথা বলা হয়েছে, আর এ আয়াতে হজরত ইব্রাহিমের মহান অবদান পবিত্র কাবাঘরের কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে এই ঘর মানব ইতিহাসে একত্ববাদীদের মেলনস্থল, তাওয়াফ, নামাজ ও ইবাদতের জন্য পবিত্র ও নিরাপদ কেন্দ্র। হজযাত্রীরা মক্কা শরীফে গিয়ে কাবাঘর তাওয়াফের পর দুরাকাত নামাজ পড়েন। তাদের এ নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। মাকামে ইব্রাহিম হল কাবাঘর ঘেঁষা ওই পবিত্র স্থান যেখানে কাবাঘরের দেয়াল তৈরির সময় তিনি দাঁড়াতেন। আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টের প্রতি সম্মান দেখানোর জন্য নির্দেশ দিয়েছেন যাতে হাজিরা মাকামে ইব্রাহিমকে পেছনে রেখে নামাজ না পড়েন। হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম শুধু কাবাঘরের নির্মাতাই ছিলেন না, তারা একই সাথে ওই পবিত্র ঘরের খাদেম বা সেবকও ছিলেন। আল্লাহর নির্দেশে তারা মসজিদুল হারামকে যাবতীয় অপবিত্রতা থেকে রক্ষা করতেন যাতে আল্লাহর বান্দারা সেখানে নামাজ ও ইবাদত করতে পারেন। মূলত মসজিদ হল আল্লাহর ঘর, আর এ ঘরের খাদেম বা সেবককেও হতে হবে পবিত্র এবং আল্লাহর ওলি। যে কেউ মসজিদ দেখাশোনার মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী হতে পারে না। এরপর সূরা বাকারার 126 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ।
স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, একে নিরাপদ শহরে পরিণত করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে তাদেরকে বিভিন্নভাবে ফলের দ্বারা রিজিক দাও। আল্লাহ পাক ইব্রাহিমের প্রার্থনার জবাবে বললেন, কাফেরদেরকেও আমি কিছুকালের জন্য জীবন উপভোগের সুযোগ দেব, কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং তা কতই না নিকৃষ্ট পরিণাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর প্রতিষ্ঠার পর সেটি ইবাদতের জন্য প্রস্তুত করলেন এবং একই সাথে মক্কা শরীফের অধিবাসীদের জন্য আল্লাহর কাছে দুটি জিনিসের আবেদন জানালেন, একটি নিরাপত্তা ও শান্তি, আর অপরটি হল জীবন ধারণের জন্য রিজিকের ব্যবস্থা। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম কেবল মুমিনদের জন্য দোয়া করেছেন, কিন্তু তারপরও আল্লাহ পাক জবাবে স্পষ্টভাবে বলেছেন যে তিনি বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবার জন্য বস্তুগত রিজিক দান করবেন। তিনি কাফেরদেরকে তাদের অবিশ্বাসের জন্য দুনিয়ার ধন সম্পদ বা ঐশ্বর্য থেকে বঞ্চিত করেন না, যদিও তারা তাদের কাজের জন্য পরকালে দোজকে প্রবেশ করবে।
এ আয়াতে দুটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, মোমিনদের জন্য দুনিয়ার সুযোগ সুবিধা ও বস্তুগত কল্যাণের প্রয়োজন আছে এবং সেজন্যই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে তা চেয়েছেন। দ্বিতীয়ত, কাফেররা পার্থিব ধন সম্পদের অধিকারী হলেও তা তাদের শ্রেষ্ঠত্ব বা সৎপথে থাকার প্রমাণ বহন করে না, বরং এ থেকে আল্লাহর কাছে পার্থিব সম্পদ যে মূল্যহীন তাই ফুটে ওঠে। এবারে সূরা বাকারার 127 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এ আয়াতে বলা হয়েছে,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ।
যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করছিল তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
হযরত আদম আলাইহিসসালামের সময় থেকেই কাবাঘর ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা পুনর্নির্মাণ করেন। কারণ মক্কায় যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সন্তানকে বসবাসের জন্য নিয়ে গেলেন, তখন বললেন, হে প্রতিপালক, আমি আমার বংশধরকে এই শুষ্ক ও চাষবাসহীন এলাকায় তোমার ঘরের পাশে থাকার ব্যবস্থা করলাম। সুতরাং বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন মক্কায় আসেন তখন সেখানে আল্লাহর ঘর অর্থাৎ কাবাঘরের অস্তিত্ব ছিল। এছাড়াও সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে কাবাকে ইবাদতের প্রথম ঘর বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা বাকারার 127 নম্বর আয়াত থেকে বোঝা যায়, যদি নিয়ত আল্লামুখী হয় তাহলে মিস্ত্রির কাজও ইবাদত। মূলত কাজ কি সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, বরং আল্লাহ দরবারে ওই কাজ কবুল হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি কাবা ঘরও নির্মাণ করি আর সে নির্মাণ কাজ যদি আল্লাহ দরবারে কবুল না হয় তাহলে তার কোনো মূল্য নেই।
শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরেও আমরা 90-এর দশকের গোড়ার দিকে সংঘটিত ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি কিভাবে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা কুয়েতে ইরাকের সম্ভাব্য হামলার ব্যাপারে সাদ্দাম সরকারকে পরোক্ষভাবে সহায়তা করেছে এবং এ ধরনের হামলা চালাতে উৎসাহ যুগিয়েছে। যেমন 1990 সালের 24শে জুলাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কুয়েতের সঙ্গে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি নেই এবং কুয়েতের ব্যাপারে আমেরিকার কোনো ধরনের প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা সংক্রান্ত অঙ্গীকারও নেই। 1990 সালের 25শে জুলাই ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, আরব দেশগুলোর সীমান্ত বিরোধে, যেমন ইরাক ও কুয়েতের সীমান্ত বিরোধের ক্ষেত্রে, মার্কিন সরকারের বিশেষ কোনো বক্তব্য বা প্রস্তাব নেই। জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $25 বেশি হওয়া উচিত বলে সাদ্দাম হোসেন যে আহ্বান জানাচ্ছেন তাতে মার্কিন সরকারের সমর্থন রয়েছে। কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন একই কথা। এ অবস্থায় ইরাকি সেনারা 1990 সালের 2 আগস্ট কুয়েতে হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পুরো দেশটি দখল করে বসে।
কিন্তু কুয়েতে ইরাকি হামলার পরপরই মার্কিন সরকার ওই হামলার প্রতি সম্ভাব্য সমর্থন দেওয়ার ইঙ্গিতসূচক নীতির ত্যাগ করে। বরং ওয়াশিংটন বাগদাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গড়ে তোলার কাজে নেতৃত্ব দিতে থাকে। 1990 সালের নভেম্বর মাসের শেষ প্রান্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন সরকারের চাপের মুখে 678 নম্বর প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে কুয়েতকে ইরাকের দখলমুক্ত করার জন্য বল প্রয়োগের আশ্রয় নেওয়া বৈধ বলে উল্লেখ করা হয়। 1991 সালের 17 জানুয়ারি ওয়াশিংটনের নেতৃত্বে আন্তর্জাতিক জোট ইরাক ও কুয়েতে বিমান হামলা শুরু করে। কুয়েত মুক্ত করার কথিত ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ডেজার্ট স্টর্ম বা মরুভূমির ঝড়। বিমান হামলায় ব্যবহার করা হয় 2,900টি জঙ্গি বিমান। 23 জানুয়ারি পর্যন্ত ইরাকি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে 12,000 উড্ডয়ন চালায় এইসব জঙ্গি বিমান।
38 দিন ধরে বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশের নির্দেশে 1991 সালের 24শে ফেব্রুয়ারি স্থলাভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। কুয়েত থেকে ইরাকি সেনা তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয় মরুভূমির তরবারি বা ডেজার্ট শোর্ড। মাত্র 4 দিনেই কুয়েতকে ইরাকি সেনাদের হাত থেকে মুক্ত করে আন্তর্জাতিক বাহিনী। ইরাক 28 ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত প্রস্তাবগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়। আসলে ইরাক বিরোধী জোট তেল সমৃদ্ধ এই দেশে তাদের হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হাতিয়ার বা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। মূলত এই পরিষদ মার্কিন সরকারের ক্রিয়াঙ্গন ও মার্কিন সরকারের স্বার্থ রক্ষায় পরিণত হয়েছিল। উপসাগরীয় যুদ্ধ মার্কিন পরিচালনায় এবং মার্কিন সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক জোট উপসাগরীয় যুদ্ধে মারাত্মক তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল। যেমন মার্কিন নানা অস্ত্রে থাকত ইউরেনিয়াম। মার্কিন সেনারা এই যুদ্ধে ইরাকি জনগণের উপর ইউরেনিয়ামযুক্ত 5,000 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইরাকিদের টার্গেট করে মার্কিন টেন ফেয়ার চাইল্ডে কামান থেকে ছোড়া হয়েছে 30 মিলিমিটার সাইজের 9,40,000 গোলা। এসব গোলাও ছিল তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ। নানা পরিসংখ্যান ও রিপোর্টে দেখা গেছে এসব অস্ত্র ব্যবহারের ফলে এ অঞ্চলে 3 থেকে 6 মিলিয়ন গ্রাম দুর্বল ইউরেনিয়াম শস্যকণার মতো ভাসমান হয়েছে এবং এর ফলে গোটা অঞ্চলের মাটি, পানি ও বাতাস দূষিত হয়।
এভাবে মার্কিন নেতৃত্বাধীন বহু জাতিক জোটের সেনারা ইরাকের জনগণকে বিধ্বস্ত করার মাধ্যমে সাদ্দামকে আত্মসমর্পণের বাধ্য করে। বিশেষজ্ঞরা বলেছেন, তেজস্ক্রিয় অস্ত্রের দূষণের কারণে ইরাকে আগামী 3 প্রজন্ম পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্ম নেবে, কারণ এইসব তেজস্ক্রিয় অস্ত্রের তেজস্ক্রিয়তা 100 বছর পর্যন্ত টিকে থাকবে। গবেষণায় দেখা গেছে, ইরাকের 6টি অঞ্চলের গাছপালা স্বাভাবিক অবস্থার তুলনায় 3 গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিচ্ছে। এইসব অঞ্চলের বেশিরভাগ গাছ ও 1/3 জীবজন্তু দূষিত হয়ে গেছে। চিকিৎসকের পরীক্ষায় দেখা গেছে, 15 বছরের কম বয়সী শিশুদের 70% তেজস্ক্রিয়তার আক্রান্ত হয়েছে। ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তার কারণে দেখা দিচ্ছে নানা ধরনের ক্যান্সার, চর্মরোগ, স্নায়বিক সমস্যা এবং জেনেটিক এবং ক্রোমোজোমিক বৈকল্য, শারীরিক নিরাপত্তার ব্যাঘাত এবং 2-3 মাথাযুক্ত শিশুসহ নানা ধরনের বিকলাঙ্গ শিশু জন্ম নেওয়াও এই যুদ্ধের অন্যতম পরিণতি।
অবশ্য উপসাগরীয় যুদ্ধের এইসব বাস্তবতার বেশিরভাগই যুদ্ধের সময় এবং এর পরও বহু বছর ধরে গোপন রাখা হয়েছে। পশ্চিমা প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে না পারায় অন্য অনেক যুদ্ধের মতোই উপসাগরীয় যুদ্ধের নানা বাস্তবতাও দীর্ঘকাল গোপন থেকেছে। মূলত পশ্চিমা গণমাধ্যমগুলোর একপেশে প্রচারণার কারণেই এই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং মার্কিন জনগণসহ বিশ্বের নানা অঞ্চলের অনেক জনগণ মার্কিন নেতৃত্বাধীন এই মোড়লিপনা ও যুদ্ধকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রচার করেছিল যে ইরাকি সেনারা কুয়েতের একটি হাসপাতালে তাপ সঞ্চারক ব্যবস্থা বন্ধ করে রাখায় অনেক শিশু মারা গিয়েছিল। পরবর্তীকালে গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, হাসপাতাল সংক্রান্ত ওই খবর শুনে সেখানকার নার্সরা বিস্ময় প্রকাশ করেছিল। পরে জানা গেছে, ওয়াশিংটনে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূতের 15 বছরের মেয়ে ছিল এই খবরের উৎস এবং তাকেই হাসপাতালের নার্স বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল মার্কিন কংগ্রেসে। শিশুদের হত্যা করা নিয়ে এমন অনেক গালগল্প হরহামেশাই রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গার্ডিয়ান পত্রিকার ওই নিবন্ধের লেখক।
এভাবে শত্রুর বিরুদ্ধে প্রতিকূল জনমত ও ঘৃণা সৃষ্টিতে খুবই পারদর্শী পশ্চিমা গণমাধ্যমগুলো। আর বিশ্বের নানা অঞ্চলে মার্কিন সরকারের স্বার্থ হাসিলের লক্ষ্যে নানা যুদ্ধের পরিবেশ তৈরির জন্য এমন সব গুজব বারবার ওঠানো হয়েছে। কয়েক দশকেরও বেশি সময়ে ইতিহাসে এ ধরনের অনেক দৃষ্টান্ত দেখা যায়। সাম্প্রতিক সময়ে সিরিয়ার সরকারি সেনাদের হাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে শত শত শিশু হত্যার মিথ্যা অপবাদই এর বড় দৃষ্টান্ত।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম এমন জীবন ব্যবস্থা যেখানে বিশ্ব সমাজ গড়ে তোলার মতো ঔদার্য রয়েছে। এ ধর্মমতে আহলে কিতাব, মুসলমান ও একই রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সামাজিকতার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। আজকে আমরা সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘু বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রাচীন যুগে ও এরপর রাজা বা সম্রাটের অধীনে শাসন ব্যবস্থার দিকে ফিরে তাকাতে হবে। এরপর পর্যায়ক্রমে জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় আকিদাগত বিশ্বাসের দিক থেকে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 538 সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট বাবেল শহরকে তার অধীনে আনার পর সেখানকার জেলখানাগুলোতে বিভিন্ন জাতীয় গোত্রের লোকেরা যারা আটক ছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এর বহু শতাব্দী পর 1555 সালে ইউরোপে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে প্রথমবার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন দেওয়ার কথা বলা হয়। এরপরও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চুক্তি সই হয়। খ্রিস্টান, ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে 30 বছরের যুদ্ধের অবসানের জন্য 1648 সালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ঐতিহাসিক ওয়েস্ট ফালিয়া নামক চুক্তি হয়েছিল। এ চুক্তির ফলে সংখ্যালঘুরা সুরক্ষা পায়।
বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থান একরকম নয়। অধিকাংশ সমাজে ভাষা, বর্ণ ও জাতিগত সংখ্যালঘু রয়েছে। এমন কিছু দেশ আছে যেখানে শুধু ভাষার কারণে কিছু সংখ্যক মানুষ ওই সমাজে সংখ্যালঘু হিসেবে পরিচিত। আবার এমন অনেক দেশ বা সমাজ রয়েছে যেখানে শুধু ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে কিছু সংখ্যক মানুষ সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হয়ে আছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময়ে আইন প্রণয়ন ও পদক্ষেপ নেওয়া হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সব আইন পদদলিত হয় এবং বিভিন্ন দেশের সংখ্যালঘুরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়। এরপর এ বিষয়ে জাতিসংঘে আইন প্রণয়নের জন্য দফায় দফায় যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে কিছু দেশের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়নি, কারণ দেখা গেছে একটি অঞ্চলের সংখ্যালঘুরা তাদের স্বজাতির আগ্রাসনের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেনি। এ কারণে এমনকি কোনো কোনো সরকার সংখ্যালঘুদেরকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করত। এরপর বিভিন্ন বৈঠকে জাতিসংঘের ইশতেহারে ভাষা, বর্ণ, ধর্ম ও গোত্রের সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয় এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থাও এক্ষেত্রে ভূমিকা রাখে।
বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন আইনে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি অনেকটা নতুন ব্যবস্থা বলে মনে হলেও বাস্তবতা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে ইসলাম ধর্মে সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি মুসলিম সমাজে ভৌগোলিক, বর্ণ, ভাষা কিংবা জাতীয়তার ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী সব মানুষই সমান। খ্রিস্টান, ইহুদি, জরাথ্রুস্ট যারা কিনা ঐশী ধর্মগ্রন্থ প্রাপ্ত হয়েছিল একটি মুসলিম সমাজে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। সকলে ঐশী নবীর অনুসারী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আদর্শিক মিল রয়েছে। এ কারণে মুসলিম সমাজে তাদেরকে আলাদা করে দেখা হয় না। যদিও অনেক অমুসলিম দেশে সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুদের অধিকারের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের বিশ্ববিদ্যালয়ের ইসলামী অধিকার বিষয়ক অধ্যাপক আব্বাস আলী উমিদ জানজানি বলেছেন, অমুসলিমদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অধিকার দিতে হবে। এ কারণে দেখা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সহাবস্থান বজায় রয়েছে।
ইসলাম অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদেরকে এ অধিকার দিয়েছে যে তারা হয় শান্তিপূর্ণভাবে মুসলমানদের সঙ্গে বসবাস করবে অথবা শান্তি চুক্তি মেনে চলবে, আর তা না হলে মুসলিম ভূখণ্ড ত্যাগ করে পছন্দ মতো অন্যত্র চলে যেতে পারে। যদি তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের জান মাল সহ সমস্ত অধিকার সংরক্ষণ করা হবে। ইসলাম অন্যান্য ঐশী ধর্ম তথা আহলে কিতাবের অনুসারীদের সম্মান ও অধিকার রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং তাদের ধর্ম প্রচারেও কোনো সীমাবদ্ধতা নেই। এমনকি তারা আরও তথ্য জানার জন্য কিংবা নিজেদের ধর্মবিশ্বাসের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরার জন্য মুসলমানদের সঙ্গে প্রয়োজনে বিতর্ক বা বাহসও করতে পারে। মুসলিম সমাজে অন্য ঐশী ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে ও পূর্ণ নিরাপত্তার সাথে নিজেদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারবে। তাদের এ অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার ইসলাম ধর্ম কাউকে দেয়নি।
ইসলাম ধর্ম মুসলিম সমাজে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে আহলে কিতাবের অনুসারীদের সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার দিয়েছে। তারা মুসলিম সমাজের যে কোনো স্থানে গিয়ে বসতি গড়ে তুলতে পারে এবং যখনই মন চাইবে সেই স্থান বা দেশ তারা ত্যাগ করতে পারে। ইরানের ইসলামী বিশেষজ্ঞ ও অধ্যাপক হোসেন নাসেরি মোকাদ্দাম এ ব্যাপারে বলেছেন, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুরা স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারে, যে কোনো সম্পত্তির মালিকানার অধিকার তাদের রয়েছে। যদি সমাজ বিরোধী না হয় তাহলে তারা স্বাধীনভাবে যে কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে, এমনকি ওই মুসলিম সমাজের শিল্প, খেলাধুলা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সংগঠনও গড়ে তোলার অধিকার তাদের রয়েছে।
মোট কথা, ইসলাম ধর্মে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার উপর যেভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে তাতে জাতীয় ঐক্য ও সংহতি এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার বিরাট সুযোগ তৈরি হয়েছে। ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি, তাদের সঙ্গে সামাজিক অংশীদারি, সৌজন্যবোধ ও মেলামেশার সুযোগ দিয়েছে। এমনকি আহলে কিতাবের নারীদের বিবাহ করা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মুসলিম সমাজে অমুসলিমরা অবাধে বসবাস করবে, এটি আল্লাহ তাআলার অমোঘ বিধান। মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।
সংখ্যালঘু ও অমুসলিমদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত তা এ আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এটাই ইসলামের নীতি এবং রীতি। কোনো প্রকার শত্রুতা বা যুদ্ধ অবস্থা না থাকলে তাদের সঙ্গে সুন্দর ও ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। ইসলামের আগে সংখ্যালঘুদের ব্যাপারে এমন সুন্দর ও সুস্পষ্ট আইন মানব সভ্যতায় আর দেখা যায় না। তো শ্রোতা বন্ধুরা, সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ունկնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ծառայությունը ուղիղ եթերում ողջանում է ձեզ ցանկանում առողջություն և խաղաղություն։ Սկսում ենք 2 ժամյա երեկոյան մեր աշխատանքը։ Թեհրանում ժամը 18:55 րոպե, թվականնից հուլիսի 23-ն է, Իրանում 1404 թիվն է, մորդատ ամսի 1-ը։ Ձեզ ենք ներկայացնում ճորեքշաբթի երեկոյան ռադիոհաղորդումների ծրագրացանկը։ Ինչպես ամենօրյա ժամին, մեր աշխատանքը կսկսենք միասին լսելով մի գեղեցիկ երգ։ Ժամը 19-ին Թեհրանի ռադիոյի ուղիղ եթերում կհաղորդի լուրեր։ Երևանը և Բաքուն բանակցություններ են վարում, որը մտել է փակուղի, այս թեմային անդրադարձել մեր թղթակիցը իր հարցազրույցում, որը միասին կլսենք լրատվության բաժնում։ Այնուհետև ձեզ կներկայացնենք հոդված։ Ծրագրի երկրորդ բաժնում Թեհրանի ռադիոն ձեզ եթեր կուղեկցի հետևյալ ռադիոհաղորդումներով՝ Իրանական հեքիաթները, Թրամփի պաշտոնական վիճակագրությունը, գրքի համայնքը, երեխաները վիրտուալ միջավայրում, իրանցի հայտնի գործիչները և իրանական երաժշտությունը։ Սիրելի բարեկամներ, շուրջ 2 ժամ հետևեք մեր հաղորդումներին։
See it and see it.